আসুন আমরা আমাদের আলোচনার পূর্বে আমরা প্রভুকে ধন্যবাদ দেই এবং প্রভুর সাহায্য আমরা যাচনা করি, কেননা পবিত্র আত্মার সাহায্য ছাড়া আমরা ঈশ্বরের বাক্যের আলোচনা পর্যালোচনা আমরা কিছুই করতে পারি না, কারণ প্রভুর শক্তি প্রয়োজন। এই জন্য আমরা ভাই ডেভিড আনসারির সাথে আমরা প্রার্থনায় যাব, ঈশ্বরের কাছ থেকে শক্তি যাচনা করব, পবিত্র আত্মার যাচনা করব, যেন তিনি আমাদেরকে পরিচালনা দান করেন। সো আসুন আমরা আমাদের আনসারি ভাইয়ের সাথে প্রথমে প্রার্থনায় যাই।
আসুন প্রার্থনা যাই। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু, কারণ এই সুন্দর দিন আমাদেরকে দিয়েছ এবং এই সুন্দর তোমার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছ আরেকটি বার প্রভু। আমরা আজকে তোমার ক্ষমতার বিষয়ে আমরা আলোচনা করব প্রভু। তুমি আমাদেরকে শিক্ষা দাও, তুমি আমাদেরকে জ্ঞান দাও, তোমার পরিচালনা দাও, যেন আমরা সুন্দরভাবে সবকিছু করতে পারি এবং যারা এই পাঠ শুনবে তারা যেন সবকিছু বুঝতে পারে। তোমার পবিত্র আত্মার শক্তি আমাদেরকে দাও, যেন আমরা সুন্দরভাবে সবকিছু করতে পারি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকার সঙ্গে চলো, যিশুর নামে প্রার্থনা চাই,
আমেন। আসুন আমরা আমাদের পাঠ শুরু করার পূর্বে আমরা একটা ছোট গান করি এবং এই গানের সঙ্গে সঙ্গে আমরা আমাদের আলোচনা শুরু করব। আজকে আমাদের যে বিষয়বস্তু আছে, যে ঈশ্বর খুব ক্ষমতা সম্পন্ন, কোনো কিছুই তার কাছে কঠিন নয়, তিনি সৃষ্টিকর্তা, সবকিছুই তার হাতের মুঠোয় থাকে, আছে, তিনি যা করতে চান তাই করতে পারেন। তো আমরা একটা গান করব, যিশুর কাছে কিছুই কঠিন নয়, ও ভাই কিছুই কঠিন নয়। যিশুর কাছে কিছুই কঠিন নয়, ও ভাই কিছুই কঠিন নয়। যিশুর কাছে কিছুই কঠিন নয়, ও ভাই কিছুই কঠিন নয়। বিশ্বাসেতে চাইলে পরে সবই পাওয়া যায়, বিশ্বাসেতে চাইলে পরে সবই পাওয়া যায়। প্রাণ খুলে বল রে ও ভাই প্রভু যিশুর জয়, প্রভু যিশুর জয়, ও ভাই প্রভু যিশুর জয়। যিশুর কাছে কিছুই কঠিন নয়, ও ভাই কিছুই কঠিন নয়। বিশ্বাসেতে ঝাঁপ দিলে ভাই পারে যাওয়া যায়, বিশ্বাসেতে ঝাঁপ দিলে ভাই পারে যাওয়া যায়। প্রাণ খুলে বল রে ও ভাই প্রভু যিশুর জয়, প্রভু যিশুর জয়, ও ভাই প্রভু যিশুর জয়। যিশুর কাছে কিছুই কঠিন নয়, ও ভাই কিছুই কঠিন নয়। বিশ্বাসেতে চাইলে পরে মুক্তি পাওয়া যায়, বিশ্বাসেতে চাইলে পরে মুক্তি পাওয়া যায়। প্রাণ খুলে বল রে ও ভাই প্রভু যিশুর জয়, প্রভু যিশুর জয়, ও ভাই প্রভু যিশুর জয়। যিশুর কাছে কিছুই কঠিন নয়, ও ভাই কিছুই কঠিন নয়, আমেন। আমরা এই গানের মধ্যে দিয়ে দেখতে পেলাম যে যিশুর কাছে কিছুই কঠিন নয়, অর্থাৎ তিনি সবকিছুই করতে পারেন, তার ক্ষমতা, তার পরাক্রম, তার শক্তি সম্পর্কে আমরা শুধুমাত্র বাইবেলের মধ্যেই সেই ব্যাখ্যা পাই, সেই বিষয়ে আমরা জানতে পারি যে যিশুর কাছে সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব, কোনো কিছুই তার কাছে কঠিন নয়। আর এটা আমরা পবিত্র বাইবেলের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখতে পাই যে যিশুর কাছে কিছুই কঠিন নয়, যিশুর কাছে কিছুই কঠিন নয় বা অসাধ্য কিছুই নাই, সমস্ত কিছুই তার হাতের মধ্যে রয়েছে। সুতরাং আমরা এই সময় বিভিন্ন বাইবেলের বিভিন্ন পদ, বিভিন্ন অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো যে যিশুর কাছে কিছুই কঠিন নয়। আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে তার বাক্যের বিষয় আমরা জানতে পারছি, তার বাক্য আমাদের কাছে রয়েছে এবং তার বাক্যের মধ্যে দিয়ে আমরা সবকিছু জানতে পারি। যেমন লুকের মধ্যে লুক লিখিত সুসমাচারের ১৮ অধ্যায় ২৫ পদ থেকে যদি আমি পড়ি, সেখানে লেখা রয়েছে, বাস্তবিক ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উৎসের প্রবেশ করা সহজ। যাহারা শুনিল তাহারা বলিল, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? এই কথা কেন বলা হইল যে সূচের ছিদ্রপথে উটের যাওয়া সহজ হবে, তবু ধনী ব্যক্তির পক্ষে স্বর্গে যাওয়া সম্ভব নয়? এইটার কারণ হচ্ছে যে একজন ধনাধ্যক্ষের সাথে যিশুর কথোপকথন চলছিল এবং সেই ধনাধ্যক্ষ ধনী ব্যক্তি, সে মানে তার এত বেশি সম্পত্তি ছিল যে যিশুর কাছে এসে যখন সে সমস্ত বিষয় জানতে পেল যে যিশু সৎ ব্যক্তি এবং অনন্ত জীবনের অধিকারী হবার জন্য আমার কি করিতে হইবে, অনন্ত জীবন পাইবার জন্য, তখন যিশুখ্রিস্ট তাকে যে কথা বলেছিলেন আর সেই কথায় সে অত্যন্ত দুঃখিত হইল। সে বলেছিল, তোমার একটা বিষয় ত্রুটি রয়েছে, আর সেই ত্রুটি কি? তোমার যাহা আছে সমস্ত বিক্রয় করো আর দরিদ্রদিগকে বিতরণ করো, তাহাতে স্বর্গে ধন পাইবে আর আইস্য আমার পশ্চাৎগামী হও। এই কিন্তু এই কথা শুনিয়া সে অতিশয় দুঃখিত হইল, কারণ সে অতিশয় ধনবান ছিল। আর এত ধনবান ছিল, এই লোককে যদি বলা হয় তোমার সবকিছু গরিবদের দিয়ে দাও, এইটা তো ধনী ব্যক্তির পক্ষে বা যাদের অনেক ধন সম্পত্তি তাদের পক্ষে তো এটা সম্ভব না। এই প্রেক্ষিতেই, কারণ আসলে সেই ধনী ব্যক্তির কাছে ঈশ্বরের রাজ্য বা অনন্ত, যদিও সে যিশুর কাছে এসেছিল যে অনন্ত জীবন পাইবার জন্য আমাকে কি করতে হবে, যদিও সে সেই প্রশ্ন করতে এসেছিল, কিন্তু তথাপি আসলে ধনের প্রতি তার আসক্তি বা ধনের প্রতি তার মন প্রাণ সমস্ত কিছু এত বেশি ছিল যে যিশুর কথায় সে বিশ্বাস করতে পারল না। এই জন্য যিশু বলেছিলেন যে ধনী ব্যক্তির পক্ষে স্বর্গে যাওয়া অপেক্ষা সূচের ছিদ্র পথে উষ্ঠের প্রবেশ সহজ করা সহজ। আর এই কথা শুনিয়া লোকেরা চিন্তা করল, তবে কাহার পক্ষে স্বর্গে যাওয়া সম্ভব? কিন্তু যিশু এই কথা বললেন, কি বললেন? তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের পক্ষে সাধ্য। ঈশ্বরের পক্ষে সাধ্য যা মানুষের কাছে, সূচের ছিদ্রপথে উটের প্রবেশ এটা মানুষের কাছে অসাধ্য, অসম্ভব বিষয়, কিন্তু ঈশ্বরের কাছে এটা কোনো বিষয়ই না। এটা ঈশ্বরের যে ক্ষমতা, ঈশ্বরের যে শক্তি, তিনি সৃষ্টিকর্তা, তার যে শক্তি, সেই শক্তির কাছে এটা কিছুই নয়। সেই জন্যই তিনি এই কথা বলছেন যে মানুষের কাছে যা অসম্ভব ঈশ্বরের কাছে তা সম্ভব। তাই আসুন আমরা পবিত্র বাইবেল থেকে কিছু পদ আমরা পাঠ করি, যে পদগুলোর মধ্যে দিয়ে আমরা যিশুর বিষয় আরো বিভিন্ন ক্ষমতার বিষয় আমরা জানতে পারব। এবং প্রথম আমাদের যে বাইবেল পদ রয়েছে মতি ৭ অধ্যায় ২৮ এবং ২৯ পদের মধ্যে আমরা দেখব, এবং মতি ৯ অধ্যায় ১ থেকে ৮ পদ, এই দুটো আমরা পরপর পর্যায়ক্রমে আমরা পড়ব। আমাদের ভাই আনসারি তিনি পাঠ করবেন এবং পরে আমরা এখান থেকে আলোচনা করব।
মতি ৭ অধ্যায় ২৮ এবং ২৯ পদ, যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন, লোকসমূহ তাঁর উপদেশে চমৎকার জ্ঞান করিল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। মতি ৯ অধ্যায় ১ থেকে ৮ পদ, পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন, আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল, সে খাটের উপরে শয়ন ছিল। যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল, এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে। তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ? কারণ কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়ে বেড়াও বলা। কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, উঠো, তোমার শয্যা লইয়া তুলিয়ে লও এবং তোমার ঘরে চলিয়া যাও। তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল। তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল, আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়েছেন বলিয়া তাহার গৌরব করিল।
এখানে আমরা দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় উপদেশ দিতেন। আমরা জানি যীশু খ্রিস্ট যখন তার বয়স 12 বছর ছিল এবং 12 বছর বয়সে তিনি জেরুসালেম মন্দিরে বড় বড় পণ্ডিত, ধর্মবেত্তা, শিক্ষিত যারা জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন তাদের সামনে যীশু খ্রিস্ট এই চমৎকার উপদেশ দিচ্ছিলেন। আর এই চমৎকার উপদেশ শুনিয়া লোকেরা চমৎকৃত হইল, চমৎকার জ্ঞান করিল, এবং কেউ কেউ চিন্তা করল এই জ্ঞান কোত্থেকে পাচ্ছে, কারণ তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় উপদেশ দিতেন। যেখানেই তিনি যেতেন, তিনি মাঠে ঘাটে পর্বতে, পর্বতের প্রান্তরে, পর্বতের পাদদেশে তিনি মানুষদেরকে যখন শিক্ষা দিতেন তখন তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় উপদেশ দিতেন, কিন্তু অধ্যাপকদের ন্যায় নয়। অধ্যাপকদের ন্যায় নয় এর অর্থ হচ্ছে অধ্যাপকরা শিক্ষা দেয় তারা তাদের ইউনিভার্সিটি কলেজে ডিগ্রিতে পিএইচডিতে যা কিছু পেয়েছে, যা কিছু শিখেছে সেইটাই তারা শিক্ষা দেয়। কিন্তু যীশু খ্রিস্ট তো কোন ইউনিভার্সিটিতে যান নাই, কোন কলেজে যাননি, বা তার কোন পুঁথিগত বিদ্যা নিয়ে তিনি কথা বলেন না। অধ্যাপকেরা তো পুঁথিগত বিদ্যা নিয়ে কথা বলেন, পুঁথিগত ভাবে তারা যা শিখেছে সেটাই তারা বলে। কিন্তু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, তিনি সমস্ত জ্ঞান বুদ্ধি এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই তো তার দ্বারা সৃষ্ট হইয়াছে। আমরা যদি প্রথম যোহন 1 অধ্যায় দেখি সেখানে এই কথা লেখা আছে, যাহার যা কিছু সৃষ্টি হইল তাহাকে ব্যতীত কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। সৃষ্টির সাথে তিনি সম্পূর্ণভাবে নিযুক্ত ছিলেন, এবং যিনি সৃষ্টি করেন, যিনি তৈরি করেন, তিনি সবকিছু জানেন। যিনি একটা ফোন তৈরি করেন বা যিনি একটি রেডিও তৈরি করেছেন, যিনি আজকে যে আমরা ইলেকট্রিক বাল্ব আমরা দেখতে পাই, ইলেকট্রিক বাল্ব যারা তৈরি করেছেন, আর তারা জানেন সে কি ব্যবহার করেছে, সেখানে কোন তার ব্যবহার করা হয়েছে, কোন জিনিস ব্যবহার করা হয়েছে, এটা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু যিনি ব্যবহার করেছেন তিনি যখন লোকদেরকে শিক্ষা দেন তখন তিনি তার ভিতরের আভ্যন্তরীণ ডিটেইল সমস্ত কিছু অন্যের কাছে প্রকাশ করে। সো একজন মেকার, যিনি একটা কিছু মেক করেন, সৃষ্টি করেন, তিনি সেই সৃষ্টি সম্পর্কে তিনি সবকিছু জানেন। তো আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি তো সৃষ্টিকার কর্তা, তিনি সৃষ্টির সাথে তিনি সম্পূর্ণভাবে যুক্ত, এবং সেই হিসাবে তিনি মানে সেই কাজ, সেই শিক্ষা তিনি দিতেন, তার কোনো পুঁথিগত বিদ্যার কোনো প্রয়োজন নাই। তাই ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় শিক্ষা দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়। এবং আমরা পরবর্তী যে পাঠটা আমরা পড়েছি মতি 9 অধ্যায় 1-8 পদের মধ্যে, সেখানে আমরা একজন পক্ষাঘাতীর বিষয় আমরা দেখতে পেলাম। আর পক্ষাঘাতীকে কয়েকজন লোকে তাকে বহন করে তার কাছে নিয়ে এসেছিল, এবং লোকেরা মনে করেছিল যে হয়তো যীশু কোন ওষুধপত্র দিবেন বা ধরে তাকে স্পর্শ করবেন, তারপরে তিনি হয়তো কোনো তার কোন টেকনিক বা কোন কৌশল তিনি অবলম্বন করবেন, এই সমস্ত বিষয় তারা মনে করল এবং তাকে সুস্থ করবেন। কিন্তু যখন তার কাছে নিয়ে আসা হল তখন সেই পক্ষাঘাতীকে খাটের উপরে শয়ানো দেখলেন, অর্থাৎ তাকে খাটে করে নিয়ে আসা হয়েছিল। এবং খাটে করে যখন মানুষটা আনে, কমপক্ষে আমরা জানি যে 4 জন লোকই টানে,
চারজন লোকে তাকে টেনে নিয়ে এসেছিল বা খাটের উপরে শয়ানো লোকটিকে দেখে বহন করে যখন নিয়ে আসলো, তখন যিশু তাকে দেখে বললেন, তোমার পাপ ক্ষমা হল, ক্ষমা করা হল, তোমার পাপ ক্ষমা হইল। আর এই কথা শুনে সমস্ত উপস্থিত জনতা তারা আশ্চর্য হয়ে গেল, এ কেমন কথা, এ ব্যক্তি তো ঈশ্বর নিন্দা করতেছে, কারণ পাপ ক্ষমা করার ক্ষমতা কেবলমাত্র ঈশ্বরেরই আছে, কোনো মনুষ্যর কাছে পাপ ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয় নাই। আর এটা মানে লোকেরা যখন শুনল তখন তারা খুবই বিস্মিত হল যে তোমার পাপ ক্ষমা করল, কারণ পক্ষাঘাতী ব্যক্তিকে আনা হল যেন সে সুস্থ হইতে পারে, সুস্থ হইতে পারে, কিন্তু সেইটা না শুনে বা সেই কাজটা না করে যিশু তাকে বললেন, তোমার পাপ ক্ষমা হইল। আর লোকেরা মনে মনে তার বিষয়ে সমালোচনা করতে আরম্ভ করল, কুচিন্তা করতে আরম্ভ করল, কিন্তু ঈশ্বর তো অন্তর্যামী ঈশ্বর, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তাই মানুষের মধ্যে কি চিন্তা তাও তিনি জানেন, কোন তারে কোন যন্ত্রে মানে ভিতরে কি হতে পারে ঈশ্বর তো সেটা জানেন, তো ঈশ্বর তো মানুষের আমাদের আভ্যন্তরীণ চিন্তা সকলও তিনি জানেন। তাই তিনি বললেন, তাদের চিন্তা সকল বুঝিয়া তিনি তাদেরকে বললেন, তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ, হ্যাঁ তোমরা ভিতরে কি কি চিন্তা করতেছ, কারণ ঈশ্বর তো জানেন। এবং ফরিসিরা তারা নিজেরাও জানত যে আসলে এই লোক যা করতেছে, এই লোক যা বলতেছে আসলে ঈশ্বরের স্বর্গ থেকে বা ঈশ্বর না হইলে বা সৃষ্টিকর্তা না হলে বা ঈশ্বরের পুত্র না হলে কখনো এই কাজ করতে পারতেন না, এইটা তারাও জানত। অ্যাকচুয়ালি ফরিসিরা ধর্মগুরুরা তারা জানত, কিন্তু তাদের স্ট্যান্ড, তাদের যে সমাজের সম্মান, তাদের যে সমাজের যে একটা পদমর্যাদা, সেই পদমর্যাদা, সেই সম্মান বা সেই পজিশন ধরে রাখার জন্য জানিয়াও তারা যিশুকে কখনো স্বীকৃতি দেয় নাই, তারা স্বীকৃতি দেয় না, কারণ যিশুকে স্বীকৃতি দিলে তাদের নেতৃত্ব চলে যাবে, তাদের ক্ষমতা চলে যাবে, তাদের সম্মান চলে যাবে, তাদের পজিশন চলে যাবে, সেই জন্যই মানে তারা কখনোই যিশু খ্রিস্টকে স্বীকৃতি দেন নাই। এবং আজকে আমরা এই পৃথিবীর মানুষ, বর্তমান পৃথিবীকে কেন্দ্র করেও আমরা একই কথা বলতে পারি, আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জানে আসলে যিশু খ্রিস্ট কে ছিলেন, তারা জানে, এই পৃথিবীর বর্তমান মানুষেরা তারা জানে যে যিশু খ্রিস্ট কে আসলে, এবং তিনি কি করেছেন, তিনি কি করতে পারেন, এবং তার মধ্যে দিয়ে কি হতে পারে, সবই বর্তমান যুগের যারা ইন্টেলেকচুয়াল ব্যক্তিরা আছেন তারা সবাই জানেন যে যিশু খ্রিস্ট কে, কিন্তু তথাপিও তাদের নিজস্ব সম্মান, নিজস্ব পজিশন, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব গোষ্ঠী, কমিউনিটিকে, কমিউনিটির প্রাধান্যতা পাওয়ার জন্য এবং নিজেদের সম্মান, নিজেদের ওজনকে, অবস্থানকে ধরে রাখার জন্য তারা কখনো যিশুকে সেই স্বীকারোক্তি দেন না, তারা যা জানেন সেইটা, সেই বিষয়ে তারা মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদের নিজেদের বিশ্বাসকে জাহির করে তুলে। আসলে বর্তমানেও সেই সময়ের লোকেরা, সেই ফরিসিরা, করগ্রাহীরা, ধর্মশিক্ষকেরা তারাও জানত, কিন্তু যিশুর ক্ষমতা তারা জেনেও কখনো স্বীকৃতি দেয় নাই, ঠিক আজকের মানুষও তাকে স্বীকৃতি দিচ্ছে না। তো এটাই এখানে শিক্ষা, যে সেই সময় লোকেরা তার বিষয়ে কুচিন্তা করেছিল আর যিশু পাপ ক্ষমা করতে পারেন, হয়তো তারা মনে করেছিল যে ফিজিক্যাল হিলিং বা শারীরিক সুস্থতা তিনি করতে পারেন না, তিনি পাপ ক্ষমা করা, এটা তো ঈশ্বরকে নিন্দা করা হলো। আর লোকেরা তারপরে যিশু কি করলেন, লোকেরা যেন জানিতে পারে যে তিনি ঈশ্বর, তিনি শুধু পাপ ক্ষমা করার ক্ষমতা না, তার মানুষকে সুস্থ করা, মানুষকে যেমন খুশি তেমন করার ক্ষমতাও তার আছে, এইটা জানাবার জন্য তিনি কি করলেন, তিনি আবার জোরে দৃঢ়ভাবে পক্ষাঘাতীকে বললেন, উঠো তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও। আর তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল, তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়াছেন বলিয়া তাহার গৌরব করিতে লাগিল। এতক্ষণ যতক্ষণ পর্যন্ত তাকে শারীরিক সুস্থতা প্রদান করা না হলো, পাপ ক্ষমা করা হলো, ততক্ষণ পর্যন্ত তারা কুচিন্তা করলো, ঈশ্বরকে নিন্দা। কিন্তু এখন যখন শারীরিক সুস্থতা করলো, তখন তারা দেখতে পাইল যে আসলে সে সুস্থ হলো। অনেক সময় আজকের পৃথিবীতেও মানুষ যেটা আমাদের মানুষ চক্ষে যেটা আমরা দেখতে পাই সেইটাই স্বীকার করি, কিন্তু অনন্ত জীবনে, অনন্ত জীবন যে কি, অনন্ত জীবন যেটা আমরা একটু আগে আমি লুক থেকে পড়েছিলাম, লুক 18 অধ্যায় থেকে, যে একজন ধর্মবেত্তা এসে জিজ্ঞাসা করেছিল অনন্ত জীবন পাইবার জন্য আমাকে কি করতে হবে, আর অনন্ত জীবন পাওয়াটা এটা দেখা যায় না, কিন্তু এই যে সুস্থ হইল এটা যখন দেখতে পাইল তখন তারা সবাই ভয় পাইল, তখন তারা প্রভু যীশু খ্রিস্টের বিষয় তারা গৌরব করতে শুরু করলো। সো এইটাই হচ্ছে তৎকালীন সময় সেই বাইবেল টাইমসে যীশু খ্রিস্টের আমলে এই ধরনের লোকেরা ছিল, এবং সেই থেকে শুরু করে অদ্যাবধি এই একই লোকেরা, একই মেন্টালিটির লোকেরা এখনো পৃথিবীর মধ্যে রয়েছে, যারা শুধু বাস্তব জিনিসটা, চাক্ষুষ জিনিসটা, যেটা ধরা যায়, শোয়া যায়, স্পর্শ করা যায়, সেইটাই তারা বিশ্বাস করে, কিন্তু যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা তারা বিশ্বাস করে না, যে যীশুখ্রিস্টকে বিশ্বাসের মধ্যে দিয়ে অনন্ত জীবন পাওয়া যায় এই জিনিসটা। কারণ অনন্ত জীবন তো চোখে দেখা যায় না, তবে অনন্ত জীবনের কিছু ফল আছে। গতকালকে যখন আমি একজন শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম যে অনন্ত জীবন পাওয়ার পরে আর অনন্ত জীবন পাওয়ার আগে কি কোনো পার্থক্য আছে, কোনো কিছু কি আমরা উপলব্ধি করতে পারি, তখন সে বলেছিল যে হ্যাঁ, যে জিনিসটা আমাদের হওয়া উচিত আর সেটা হচ্ছে যে অনন্ত জীবন পাওয়ার আগে আমি যা করতাম, আমি যা বলতাম, আমি যা ভাবতাম, তা অনন্ত জীবন পাওয়ার পরে সেই জিনিসটার পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমি আগে যা খেতাম বা যা পড়তাম, যা বলতাম, এখন সেটা করি না, কারণ আমার পরিবর্তন হয়েছে। আর এটাই তো আমাদের পুরাতন। আমরা দ্বিতীয় করিন্থীয় 5:17 পদ যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয় সকল অতীত হইয়াছে, দেখো সে সকল নূতন হইয়া উঠিয়াছে। অর্থাৎ পুরাতন, আমাদের অনন্ত জীবন পাওয়ার পরে আমাদের পুরাতন স্বভাবকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে, ইলিমিনেট করতে হবে, এবং নূতন স্বভাবকে আমাদের ওয়েলকাম জানাতে হবে। নূতন স্বভাব, যেমন গালাতীয় 5:22 আমরা দেখি, ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, মৃদুতা, বিশ্বস্ততা, নম্রতা, ইন্দ্রিয় দমন। সো এইগুলো হচ্ছে নূতন স্বভাবের অন্তর্ভুক্ত। আর মিথ্যা কথা বলা, চুরি, খারাপ কাজ করা, মন্দ চিন্তা করা, সমালোচনা করা, এগুলো হচ্ছে পাপ স্বভাব। সো পাপ স্বভাবকে আমাদের পরিবর্তন করতে হবে, এবং নূতন স্বভাব, ভালোবাসা, প্রভু যীশু খ্রিস্ট যে ভালোবাসা দিতে এসেছেন এই জগতে, সেই ভালোবাসা যদি আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তখনই আমরা আসলে সত্যিকার ভাবে অনন্ত জীবনের অধিকারী হই। অনন্ত জীবন আমাদের সেই জীবন নিশ্চিত করে যে জীবন মৃত্যুর পরে আমরা পাবই, সেই নিশ্চয়তা প্রদানই হল অনন্ত জীবনের নিশ্চয়তা। আমরা এর পরের অংশটা পাঠ করি, মতি 13:53-58 পদ, আমরা ভাই আনসারির মধ্যে দিয়ে আমরা পাঠ শুনি।
মতি 13:53-58 পদ, এই সকল দৃষ্টান্ত সমাপ্ত করিবার পর যীশু তথা হইতে চলিয়া গেলেন, আর তিনি স্বদেশে আসিয়া লোকদের সমাজ গৃহে তাহাদেরকে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহারা সমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান এবং এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে হইল? এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়াম নয়? এবং জাকুব, জোসেফ, শিমন ও যেহুদা কি ইহার ভ্রাতা নয়? আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানেই নাই? তবে এ কোথা হইতে সমস্ত পাইল? এইরূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। কিন্তু যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ কুল ছাড়া আর কোথাও বাপবাদী অনাদৃত হয় না, আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না।
আমেন। সো আমরা এই দৃষ্টান্ত থেকে এখানে দেখেন যে জিনিসটা, যে আমরা পরিচিত একজন ব্যক্তি, পরিবারের একজন ব্যক্তি, আমাদের নিজস্ব সমাজের একজন ব্যক্তি, হতে পারে আমাদের চার্চের বা মণ্ডলীর একজন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে তখন তাকে স্বীকৃতি দেয় না, তাকে কোনো রকম কনগ্রাচুলেশন জানায় না, বা তাকে কখনো স্বীকৃতি দেয় না, তাকে কখনো ভালো বলে না, ওয়েলকাম জানায় না, বরঞ্চ তার বিরুদ্ধে সমালোচনা করে, সমালোচনা করে। কিন্তু বাহির থেকে, অন্য জায়গা থেকে যদি একজন সাধারণ লোকও আসে আর সে যা বলে তাই তাদের কাছে মধুর মতো লাগে। আর সেজন্যই প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলেছিলেন যে স্বদেশে বা নিজের দেশে ভাববাদীরা অনাদৃত হন, নিজের দেশে, কিন্তু অন্য কোথায়ও গেলে তারা কি হন? সম্মানিত হন। এই যে সন্দেহ তাদের মধ্যে, যাদের ভাই বোন তো, এর ভাই বোন তো আমাদের মধ্যে আছে, তারা নামও উল্লেখ করলো, এরা কি, এ কি মরিয়মের ছেলে নয়, এ কি তার পালক পিতা, পালক পিতা সূত্রধর, সূত্রধর মানে কাঠমিস্ত্রি, সেই কাঠমিস্ত্রির ছেলে জোসেফের ছেলে নয়, তার স্ত্রী মরিয়মের ছেলে নয়, তার ভাইরা জাকব, জোসেফ, শিমন, জিহুদা, এরা কি ইহার ভ্রাতা নয়, এদের ভগিনীরাও কি আমাদের মধ্যে বসবাস করছে না? তবে এ কোত্থেকে তো ক্ষমতা পেল? কিন্তু এখানে আমরা আর একটু স্মরণ করতে চাই যে এই যে জাকব, জোহন বা অন্যান্য ভ্রাতারা, শিমন, জিহুদা, জোসেফ, এরা, এদের জন্ম জোসেফের মধ্যে দিয়ে হয়েছিল, ভগ্নীদের জন্ম জোসেফের মধ্যে দিয়ে হয়েছিল, জোসেফ ছিল এদের সবাইয়ের বায়োলজিক্যাল ফাদার বা বায়োলজিক্যাল বা জাগতিকভাবে, দৈহিকভাবে তারা তাদের পিতা ছিলেন, জোসেফ ছিল তাদের পিতা। কিন্তু যীশুখ্রিস্টের জন্মের কথা আমরা আবার পূর্বে চলে যাই, আমরা মতি এক অধ্যায়ের মধ্যে সেখানে আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্টের জন্ম সেইভাবে হয় নাই, যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল অলৌকিকভাবে, পবিত্র আত্মার শক্তির মধ্যে দিয়ে, এবং সেটা যেমন বাইবেলের মধ্যে লিখিত আছে, অন্য ধর্মাবলম্বীদের গ্রন্থেও বা পবিত্র গ্রন্থের মধ্যেও সেই বিষয় উল্লেখিত আছে যে পাকরুহুর মধ্যে দিয়ে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে সেই যিশু বা ঈসালামের জন্ম হয়েছিল। তাহলে আমরা এই কথা বুঝতে পারি যে আসলে যীশুখ্রিস্ট এবং জাকব, জোহন, শিমন, জিহুদা বের ভগ্নীরা এরা এক নয়, হয়তো একই মাতা হইতে কিন্তু একই পিতা হইতে নয়, তারা ভ্রাতা, ব্রাদার্স, যিশু তাদের ভাই ছিলেন, কিন্তু কিরকম ভাই ছিলেন? পালক বা ফস্টার যেটাকে বলা হয়, স্টেপ ব্রাদার, কারণ জোসেফের বংশ থেকে তারা এসেছিল, জোসেফের বীর্য থেকে তারা আসছিল, কিন্তু যীশু কোন মনুষ্যের বীর্য দ্বারা তাহার জন্ম হয় নাই, কিন্তু পবিত্র আত্মা হইতে হইয়াছে। সুতরাং লোকেরা মনে করত যে না, তা একই, সেই জন্যই তারা বলল এ ক্ষমতা কোত্থেকে পাইল, এর ভাই বোন এরা সত্য আমাদের মধ্যে আছে, তবে এ কোত্থেকে পাইল? লোকেরা স্বাভাবিক সাদামাটা ভাবে চিন্তা করে তার বিষয় এরকম খারাপ চিন্তা করতে লাগলো, কিন্তু যীশুখ্রিস্টের বিষয় তারা সেই কাজটা করেন নাই, চিন্তা করেন নাই। এই জন্য যীশুখ্রিস্ট সেই বিষয় বুঝতে পারলেন যে তিনি তার নিজের লোকদের কাছে, নিজের গ্রামে, নিজের টাউনে তিনি কোন আশ্চর্য কাজ করতে পারলেন না, কারণ তারা তাকে বাধা দিল, এবং সেই জন্য তিনি আশ্চর্য কাজ, আশ্চর্য পরাক্রম কার্য সকল করতে পারলেন না বা করলেন না সেখানে, কারণ তার উপর তাদের কোনো বিশ্বাস ছিল না। আজকের যুগেও যদি আমরা চিন্তা করি যে অনেক সময় ঈশ্বরের কার্য সব জায়গায় হয় না, যেখানে লোকেরা তাকে গ্রহণ করে বিশ্বাস করে সেখানেই হয়, আর যেখানে তাকে রিজেক্ট করে সেখানে ঈশ্বরের রাজ্য বিস্তৃত হয় না। একইভাবে আমরা দেখতে পাই পরবর্তী আশ্চর্য কাজের মধ্যে বা পরবর্তী বিষয়ে আমরা ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে আমরা মতি 28:18-20 এবং মার্ক 1:21-22 দুটো পদ আমরা একসাথে পড়ব আমাদের ভাই আনসারির সঙ্গে।
মতি 28:18-20, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর মার্ক লিখিত সুসমাচারের 1:21-22 পরে তাহারা কাপেরনহুম শহরে প্রবেশ করিলেন, আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারের সমাজ গৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন, তাহাতে লোকেরা তাহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়।
এখানেও আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতার কথা আমরা দেখতে পাচ্ছি, যে তিনি আদেশ দিলেন তার শিষ্যদেরকে যে তোমরা সমুদয় জগতে যাও। সমুদয় জগৎ অর্থাৎ কোন নির্দিষ্ট জাতির কাছে নয়, কোন শুধু জিহুদীদের কাছে নয়, কিন্তু সমুদয় জাতি, সমুদয় জগৎ। সমুদয় জগতে যেতে বলছে এবং সমুদয় জাতিকে তিনি শিষ্য করার জন্য বললেন। সুতরাং এই যে ওপেনিংসটা, অর্থাৎ যীশুর বাক্য শোনার, গ্রহণ করা এবং যীশুর উম্মত বা শিষ্য হওয়ার জন্য কোন বাউন্ডারি নাই, এটা একদম ওপেন করে দিলেন, যে যাহারা বিশ্বাস করবে তাহাদিগকে বাপ্তিস্ম, জলে অবগাহন, জলে অবগাহন দিতে হবে, অর্থাৎ জলে নিমজ্জিত করতে হবে। আর এই জলে নিমজ্জিত করার যে শিক্ষা সেটা আমরা দেখতে পাই রোমীয় 6:6 মধ্যে, যে যখন মানুষ জলের মধ্যে অবগাহিত হয়, জলের মধ্যে নিমজ্জিত হয়, তখন তারা খ্রিস্টের সহিত সমাধিপ্রাপ্ত হয়, এবং যখন তারা সেই জল থেকে উঠে খ্রিস্ট যেমন পুনর্থিত হয়েছেন আমরাও তদ্রূপ পুনর্থিত হইব, তারই একটা প্রতিচ্ছবি। এবং এইটা যীশু খ্রিস্টের যে আদেশ, এই আদেশ পালন করা এবং সমাজে একটা স্বীকৃতি প্রদান করা, সমাজের কাছে একটা টেস্টিমনি, একটা সাক্ষ্য দেওয়া যে আমি যীশু খ্রিস্টকে পেয়েছি। তাই তিনি এই আদেশ দিয়েছেন যে তোমরা সমুদয় জগতে যাও এবং সমুদয় জাতিকে আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্রত্বা। এখানে এই যে পিতা পুত্র পবিত্রত্বা, তিন সত্তা, এই তিন সত্তার একজন ঈশ্বর তিনটি সত্তা মধ্যে অবস্থান করছে, এবং এর নামে, পিতা পুত্র পবিত্রত্বার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করার যে আদেশ দিলেন, এবং শেষে তিনি বলেছেন যে সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, কি যীশুর বাক্য, যীশু তিনি বলছেন আমি যে সকল আজ্ঞা তোমাদিগকে দিয়াছি, অর্থাৎ তিনি আজ্ঞা দিয়েছেন। আজকে আমরা যখন পবিত্র বাইবেল পড়ি, বাইবেলের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের, বিশেষ করে প্রথম 4 সুসমাচারের মধ্যে, মতি মার্ক লুক এবং যখন 4 সুসমাচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্টের জীবন এবং তার শিক্ষা, তার সাক্ষ্য, তার কাজ, তার আশ্চর্য ক্ষমতা, আশ্চর্য পরাক্রম শক্তি, সমস্ত কিছু আমরা দেখতে পাই। তাই বলা হচ্ছে যে সেগুলো যেন লোকেরা পালন করে, দেখো যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই কথা কখনো কেউ বলে না, কোন ধর্মে বা কোন শাস্ত্রে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি 20 মধ্যে আমরা দেখতে পাই। আমরা যদি ইব্রীয় 13:5 পড়ি, সেখানেও সেই কথা লেখা আছে যে আমি তোমাকে কখনোই ছাড়িব না, কখনোই ত্যাগ করিব না। দ্যাট মিন্স তিনি সব সময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা যীশু 41:10 যদি পড়ি সেখানেও লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব এবং আমি তোমার সঙ্গে আছি, বেকুল হইও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। সো সেখানেও মানে আমরা দেখতে পাচ্ছি সেই যীশু ৪১ অধ্যায় ১০ পদের মধ্যেও যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সবসময় তার সন্তানদের, তার শিষ্যদের সঙ্গে সঙ্গে আছেন। সো এই জন্য তার বিষয় লোকেরা পরবর্তী বাইবেল পদের মধ্যে আমরা দেখলাম যে তিনি যখন শিক্ষা দিতেন, বিভিন্ন সমাজ গৃহে উপদেশ দিতেন, তখন লোকেরা সেই চমৎকৃত হইত যে এরকম একজন লোক, যে কোনো তার যার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নাই, যার কোনো পিএইচডি নাই, থিওলজিক্যাল ডিগ্রি নাই, কারণ আজকেরকার দিনে খ্রিস্টান সমাজে মণ্ডলীতে যদি ভালো হাই পিএইচডি ডিগ্রি বা ডক্টরেট বা কোনো থিওলজি ডিগ্রি না থাকে, তখন তাকে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করতে দেওয়া হয় না, কারণ ডিগ্রি দরকার। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কোনো ডিগ্রি ছিল না, এই জন্যই লোকেরা তার শিক্ষায় চমৎকৃত হইত, কারণ তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় কথা বলতেন, কিন্তু কোনো আবারও বলা হয়েছে অধ্যাপকদের ন্যায় নয়, বা একজন পিএইচডি আলার মতো নয়, একজন থিওলজিতে পাশ করা বা সেমিনারি পাশ করা লোকের মতো নয়। সেই জন্যই তারা বিস্মিত হতেন। ভাই বোনেরা, পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে কাজ করে, তখন আসলে আমাদের সেমিনারি ডিগ্রি দরকার হয় না, কারণ দেখা যাচ্ছে যে বাস্তবিকভাবে সেমিনারি ডিগ্রি ধারা ব্যক্তিদের থেকে অনেক সময় যারা পবিত্র আত্মার মধ্যে দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে সত্যিকারে বিশ্বস্ত জীবনযাপন করে, তারা পিএইচডির থেকে, সেমিনারি ডিগ্রির থেকে তারা আরো ভালো শিক্ষা দেয়। যদিও ডিগ্রিধারী ব্যক্তিরা তাদের তথ্যগত ডক্ট্রিনাল টিচিং বা শিক্ষাগত যোগ্যতা অনুসারে তারা শিক্ষা দিয়ে থাকেন, অর্থাৎ অধ্যাপকদের ন্যায়, কিন্তু যীশুর শিক্ষা অধ্যাপকদের ন্যায় ছিলেন না, কারণ তার মধ্যে পবিত্র আত্মার মধ্যে দিয়ে, যেমন বাইবেল লেখা হয়েছে, আমরা যদি মতির কথা পড়ি, আমরা যদি পিতরের কথা পড়ি, যারা এত বাইবেলের এত মহৎ মহৎ কথা লিখেছেন, তারা তো কোনো আশ্চর্য বিষয় মানে সেমিনারি ডিগ্রি তাদের ছিল না, তারা তো কোনো সেমিনারি ডিগ্রি থেকে তারা আসে নাই, কিন্তু তারা কোত্থেকে পেয়েছে, তারা পবিত্র আত্মা থেকে সেই শিক্ষা পেয়েছে, পবিত্র আত্মা তাদের কাছে সেই বিষয় প্রকাশ করেছেন এবং যা কিছু প্রকাশ করেছেন সেগুলো তারা বলেছেন। এখানে যদি আমরা দেখি দ্বিতীয় পিতর ১ অধ্যায় ২১ পদের মধ্যে সেই কথা লেখা আছে, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছা ক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা হইতে, পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। যীশুখ্রিস্ট ঠিক একইভাবে তিনি কোন অধ্যাপকদের ন্যায় শিক্ষা, শিক্ষার যে মানে শিক্ষা গ্রহণ করার পরে সেই বিষয়টাই তারা ঢেলেছেন, কিন্তু যারা পবিত্র আত্মা দ্বারা, এই যে বাইবেল যারা লিখেছে লেখকগণ, তারা সবাই পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই লিখিয়াছেন। মনুষ্যদের ইচ্ছানু ক্রমে বা মানুষদের জ্ঞানে বুদ্ধিতে বা ডিগ্রিধারীর ডিগ্রি আলাদের জ্ঞানের মধ্যে দিয়া বাইবেল লেখা হয় নাই, কোন ডিগ্রিধারীরা বাইবেল লেখে নাই, ডিগ্রিধারীরা সেই অডিগ্রিধারীরা যা লিখেছে সেইটা পড়ার জন্য গবেষণা করতে করতে তাদের সারা জীবন চলে যাচ্ছে। সুতরাং ভাই বোনেরা, পবিত্র আত্মার শক্তি প্রয়োজন আছে, আর প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই আশ্চর্য ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় তিনি কথা বলতেন, তিনি কোন অধ্যাপকদের ন্যায় কথা বলতেন না। পরবর্তীতে আমরা লুক ৪ অধ্যায় ৩১ থেকে ৩৬ পদ আমরা পড়ি।
পরে তিনি গালিলে কাপর্ণাহম নগরে নামিয়ে আসিলেন, আর তিনি বিশ্রামবারে লোকদিগকে উপদেশ দিতে লাগিলেন, এবং লোকেরা তাহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তাহার বাক্য ক্ষমতাযুক্ত ছিল। তখন ওই সমাজগৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অশুচি ভূতের আত্মায় পাইয়াছিল। সে উচ্চস্বরে চেঁচাইয়া কহিল, আহার, হে নাসরিত যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তখন যীশু তাহাকে দমকায় কহিলেন, চুপ কর এবং উহা হইতে বাহির হও। তখন সেই ভূত তাহাকে মাঝখানে ফেলিয়া দিয়া তাহা হইতে বাহির হইয়া গেল, আর কোন হানি করিল না। তখন সকলে সমৎকৃত হইল এবং পরস্পর বলা বলি করিতে লাগিল, এ কেমন কথা! ইনি ক্ষমতায় পরাক্রমে অসুস্থ আত্মাদিগকে আজ্ঞা করেন আর তাহারা বাহির হইয়া যায়। পরে চারিদিকে অঞ্চলের সর্বত্র তাহার কীর্তি ব্যাপিল।
আবার আমরা সেই একই জিনিস দেখতে পাই যে তিনি উপদেশ দিতেন এবং উপদেশে চমৎকৃত হইত, কারণ তার বাক্য ক্ষমতাযুক্ত ছিল। বাক্য ক্ষমতাযুক্ত ছিল এর অর্থ হচ্ছে যে তিনি শুধু বাক্য বলতেন না, সেই বাক্যের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। তিনি সমুদ্রকে, আমরা এর আগে গত পাঠের মধ্যে আমরা দেখছি, তিনি সমুদ্রকে ধমক দিলেন। অর্থাৎ তার সমুদ্রকে যে ধমক দিলেন, কথা বললেন, বাক্য বললেন, সেই বাক্যে পাওয়ার ছিল। সেই জন্য পাওয়ারের কারণে সেই ঝড় থেমে গেল। এই জন্যই বারবার বলা হচ্ছে যে তিনি ক্ষমতাযুক্ত ব্যক্তির ন্যায় কথা বলতেন। একটু আগে আমরা মার্ক এক অধ্যায় ২২ পদের মধ্যে আমরা দেখেছি তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় কথা বলতেন। তারপরে আমরা মতির মধ্যে এক অধ্যায়ের মধ্যে আমরা দেখেছি তিনি ক্ষমতা সম্পন্ন ব্যক্তির মতো। আবার মতি ৭ অধ্যায় ২৯ পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় উপদেশ দিতেন, অধ্যাপকদের মতো নয়। এবং মার্ক এক অধ্যায় ২২ পদের মধ্যে একই কথা আছে, তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়। এই বারবার অধ্যাপকদের ন্যায় নয় এই কথা বলার অর্থ এইটাই যে একটু আগে আমি যে পিএইচডি বা সেমিনারি ডিগ্রি অধ্যাপক যারা সেমিনারিতে বা কলেজে প্রফেসর তাদের মতো নয়, কিন্তু তিনি ছিলেন পবিত্র আত্মা ঈশ্বর হইতে তিনি আগত। কারণ এইখানে দেখেন একটা সাক্ষ্য যে একজন ভূতে পাওয়া ব্যক্তি, অর্থাৎ তার মধ্যে কি বাস করছে? ভূত, মন্দ আত্মা। এবং আমরা জানি মন্দ আত্মারা এক সময় তারা এই পৃথিবীতে ছিলেন না, কারণ পৃথিবী ঘোরশূন্য ছিল। আর আমরা জানি, আমরা যদি যিশাইয়া ১৪ অধ্যায় দেখি, সেখানে লেখা আছে সেই প্রভাতী তারা, সেই লুসিফার। এবং সেই লুসিফারকে যখন স্বর্গ থেকে বিতাড়িত করা হইল, তার সাথে আরো অনেক অনেক আত্মা, অনেক শক্তি, অনেক লেজিয়ন, অর্থাৎ বাহিনী, সেই বিরাট বাহিনী তার সাথে স্বর্গ থেকে ভ্রষ্ট হইল। এবং তারা জানে, তারা সেই স্বর্গে দেখেছে যে আসলে যীশুখ্রিস্ট কে। সেই জন্য সেই শয়তান বা সেই লুসিফার যখন এই মন্দ আত্মার এই লোকদের মধ্যে ছিল, তখন সে তাকে দেখেই চিনতে পারল। এখানে লেখা আছে যে ভূতের আত্মায় পাইয়াছিল, উচ্চরবে চেঁচাইয়া কহিল, হে নাসারতীয় যীশু, আপনার সহিত আমাদের কি সম্পর্ক? আপনি কি আমাদিগকে বিনাশ করতে আসিয়াছেন? শয়তানকে বিনাশ করতে পারে কে? কারণ সেই শয়তান, সেই লুসিফার জানেন যে আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। শয়তানের স্টেটমেন্ট, শয়তান বলছে যে আপনি কি এখনই আমাদের বিনাশ করতে আসেন? এখনো তো আমাদের সময় আসে নাই, আমাদের তো এখনো সেই ডে অব দ্য লর্ড বা শয়তানকে হাজার বছর বেঁধে রাখা বা সেই লেক অফ ফায়ার বা সেই অগ্নিরদের মধ্যে ফেলে দেওয়ার সময় এখনো আসে না, আপনি এত তাড়াতাড়ি আমাদের বিনাশ করতে আসছেন? কারণ সেই লুসিফার সে জানত আসলে যীশুখ্রিস্ট কে, এই জন্য সে বিনাশ করতে, কারণ যীশুখ্রিস্ট ছাড়া এই লুসিফার বা এই শয়তানকে কেউ ধ্বংস করতে বিনাশ করতে পারে না, কেবলমাত্র যীশুখ্রিস্ট। সেই জন্য আমরা আদি পুস্তক ৩ অধ্যায় ১৫ পদের মধ্যে আমরা এর প্রথম স্বীকারোক্তি দেখতে পাচ্ছি যে এই প্রভু যীশুখ্রিস্টই তিনি আসবেন এবং এই মন্দ আত্মা, এই খারাপ জিনিস, এই যে সর্প, যে সর্প, যে লুসিফার যিশুর সৃষ্টিকে নষ্ট করার জন্য, যিশুর পরিকল্পনাকে নষ্ট, ভূমিষ্যৎ করে দেওয়ার জন্য যে কাজ সেই ইদন বাগানে করেছিল, এবং সেই একই প্রতিধ্বনি যে সেই সর্প যে পদমূল চূর্ণ করিবে আর মস্তক চূর্ণ করিবে, আর যে মস্তক চূর্ণ করবে সে হচ্ছে সেই প্রভু যীশু খ্রিস্ট। এবং এই জন্যই সে ওই কথা সে জানে যে তার মস্তক চূর্ণ করবে, ওই কথা জানে সে। সেই আদি পুস্তক ৩ অধ্যায় ১৫ পদের মধ্যে যেটা বলা হচ্ছে, এখানে সে এটা পুনরুক্তি করল যে আপনি কি আমাদের বিনাশ করতে আসলেন? আর সেই বিষয় জেনেই তারা এই কথা বলল এবং যীশু তাদেরকে ধমক দিলেন, চুপ, আর তারা চুপ করে গেল। আর তিনি তাদেরকে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ তার কথায় উপদেশে তিনি তার ক্ষমতা ছিল, বাক্য ক্ষমতাযুক্ত ছিল, তাই সেই বাক্য দিয়ে বলল কি বললেন, চুপ করো, উহা হইতে বাহির হও। আর বলার সাথে সাথে সে সেখান থেকে বের হয়ে গেল আর তার কোনো ক্ষতি করতে পারল না। সো আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টকে বা খ্রিস্ট তিনি কিভাবে একজন ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসাবে তিনি যখন এই পৃথিবীতে আমাদের মতো চেহারায় ছিলেন তখন তিনি এই ধরনের ক্ষমতাসম্পন্ন ব্যক্তির ন্যায় অধ্যাপকদের ন্যায় নয়, তিনি শিক্ষা দিতেন, কাজ করতেন, ক্ষমতাপন্ন বাক্য তিনি ব্যবহার করতেন এবং মানুষ তাতে আশ্চর্য হইত এবং অনেকে তার উপর বিশ্বাস করেছে এবং অনেকে তার গৌরব করেছে। আজকেও যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, গ্রহণ করে, তারা তার প্রশংসা করে, গৌরব করে এবং তারা তাদের অন্তরের উদ্ধারকর্তা, পরিত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করে। তিনি মতি ১১ অধ্যায় ২৮ পদের মধ্যে বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদের বিশ্রাম দিব। এই বিশ্রাম সেই অনন্তকালীন বিশ্রাম, এই বিশ্রাম সেই শান্তির রাজ্যে যে অনন্তকাল পর্যন্ত মানুষ শান্তিতে থাকবে, সেই বিশ্রাম দেওয়ার জন্য তিনি আহ্বান করছেন। সেই জন্যই তিনি বলছেন পরিশ্রান্ত ভারাক্রান্ত, যারা পাপের পীড়ায় জর্জরিত, যারা দুঃখ কষ্টে এই জগতের মধ্যে আছে, তাদেরকে শান্তি দেওয়ার জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট এসেছেন। তিনি বলেছেন আমি এসেছি যেন লোকেরা পরিত্রাণ পায়, আমি এসেছি যেন লোকেরা পরিত্রাণ পায়, এবং সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট আসছেন। সো আমরা ঈশ্বরের বাক্যের অনেক বিষয় আমরা দেখতে পাই। জিরমীয় ২৩ অধ্যায় ২৪ পদের মধ্যে যেমন লেখা আছে, ঈশ্বরের বাক্য হাতুড়ির ন্যায় যা স্ম্যাশ করতে পারে, এবং প্রেরিত ৪ অধ্যায় ১২ পদের মধ্যে আছে, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক দ্বিধার খড়্গ অপেক্ষা তীক্ষ্ণ, যা মানুষের অস্থি মজ্জায় প্রবেশ করে এবং হৃদয়ের সূক্ষ্ম বিচারক এবং পরীক্ষক হিসাবে কাজ করে। সুতরাং আমরা ঈশ্বরের বাক্য যে ক্ষমতা সম্পন্ন, তিনি যা বলেন তার মধ্যে যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেটাই আজকে আমরা এই পাঠের মধ্যে দেখতে পাচ্ছি। যারা আপনারা শুনছেন, যারা আপনারা আজকে ক্লাসে উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।